আর এখন শুরু হচ্ছে আমাদের কলিং শো আলাপন। আজকের বিষয় হোলি আর্টিজানের জঙ্গি হামলার পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ। আর অনুষ্ঠান সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সেলিম। ঢাকার গুলশান এলাকায় অভিজাত হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার এক বছর হয়ে যাবে আগামীকাল পয়লা জুলাই। এই হামলায় প্রাণ হারিয়েছেন তারুণ্যে উদ্দীপ্ত তিনজন, ফারাজ আয়াজ হোসেন, আবিন্তা কবির, ইশরাত আকন্দ। নিহত হয়েছেন দুজন পুলিশ কর্মকর্তা, রবিউল করিম ও সালাউদ্দিন খান। প্রাণ হারিয়েছেন একজন ভারতীয়, নজন ইটালিয়ান এবং সাতজন জাপানি নাগরিক। আজ এই বিষণ্ণ দিনের প্রাক্কালে তাঁদের সকলের আত্মার শান্তি কামনা করছি। যে প্রাণোচ্ছল জীবনের প্রদীপ সেদিন নিভে গেল, তাঁরা হয়তো জ্বলে উঠবেন না কখনই, কিন্তু মানবতার আলো সকল সময়ে প্রজ্বলিত থাকুক এ কামনা করেই শুরু করছি আজকের কলিং শো আলাপন। আজ আমরা হোলি আর্টিজানের জঙ্গি হামলার পর্যালোচনা করব, সেই সঙ্গে শ্রোতাদের জিজ্ঞাসা এবং আমাদের প্যানেল সদস্যদের জবাবের মধ্য দিয়ে জেনে নেব নিরাপত্তা পরিস্থিতির কথা জাতীয় ও আন্তর্জাতিক উভয় প্রেক্ষাপটে। আজ আমাদের প্যানেল সদস্যদের মধ্যে রয়েছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সদস্য, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগতম। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন। ডক্টর দেলওয়ার হোসেন, আপনাকে স্বাগতম। আরও আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর রিসার্চ ফেলো, নিরাপত্তা বিশ্লেষক জনাব শফকাত মুনির। জনাব শফকাত মুনির, আপনাকে স্বাগতম। এবার আমাদের শ্রোতাদের প্রশ্ন নিচ্ছি। প্রশ্নকারীর প্রতি অনুরোধ, প্রশ্ন সংক্ষেপে করার, আর সময়ের স্বল্পতার জন্য উত্তরদাতা প্যানেলিস্টদের কাছেও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না করার। প্রশ্ন আসা শুরু হয়েছে, প্রথম প্রশ্নটি করছেন ঢাকা থেকে ফারহানা। হ্যালো।
হ্যালো, ফারহানা বলছিলাম ঢাকা, বাংলাদেশ থেকে। আমার প্রথম প্রশ্ন, হোলি আর্টিজানের এক বছর হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কেন মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা যাচ্ছে না? আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ত্রাসী কর্মকাণ্ডের পিছনে আসল কারণ কি রাজনৈতিক না আদর্শগত ছিল? তিন নম্বর প্রশ্ন, এটা কি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের কর্মকাণ্ড না কিছু সংখ্যক স্থানীয় ফ্যান্টাসি প্রিয় তরুণদের কর্মকাণ্ড? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ফারহানা। আমি প্রথমেই এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর কাছে যাচ্ছি।
জি, আমার মনে হয় যে মূল পরিকল্পনাকারী কি এখনো সেটা আইডেন্টিফাই না করা গেলেও যে তিনজন তারা আইডেন্টিফাই করেছে, তার মধ্যে একজন তো আমার মনে পড়ছে মেজর জিয়া, এবং একসময় বলা হয়েছিল যে সে যে কোনো সময় তাকে অ্যারেস্ট করা হবে, তাকে তার নজরদারিতে আছে, এই ধরনের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যে সে দেশে আছে না পালিয়ে গেছে না তাকে সে নজরবন্দি আছে, এ সম্বন্ধে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতি সম্প্রতি বলা হয়েছে যে অতি শীঘ্র তারা চার্জশিট দিবে এবং যে কয়েকজন হয়তো নিখোঁজ আছে সেগুলোর অনুসন্ধান চলছে। তো এটা যেহেতু এটা অবভিয়াস যে এর পিছনে একটা ষড়যন্ত্র ছিল, ইতিমধ্যে যে 5-6 জন জড়িত ছিল তারা কয়েকজন মারাও পড়েছে অভিযানকালে, তাদেরকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া সত্ত্বেও তারা সেটা নেয়নি, চ্যালেঞ্জ করার ফলে তারা মারা পড়েছে। তবে আমরা আশা করব যে সম্পূর্ণ রহস্য অতি শীঘ্র আমাদের জাতির সম্মুখে তুলে ধরা হবে। এবং আরেকটা প্রশ্ন ছিল যে এটা রাজনৈতিক আদর্শগত, অফকোর্স আদর্শগত সংগ্রাম যেটা তারা জঙ্গিদের যে দাবিদার গুলো সবগুলো আদর্শগত এবং একই সঙ্গে রাজনৈতিক, কারণ আমরা জানি যে একটা তারা বিশ্বজুড়ে যে একটা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা নানা ভাবে চলছে, সেটা আফ্রিকাতেও চলছে, অতি সম্প্রতি তার নিদর্শন আমরা ফিলিপাইন্সে দেখেছি, একই ধরনের একটা আদর্শগত সংগ্রাম থেকে এইসব আমরা মনে হয় কিছু সংখ্যক পথভ্রষ্ট তরুণ, তার মধ্যে তরুণী আছে, তারা এগুলো করেছে দেশের ভিতরেও করেছে এবং কেউ দেশ থেকে ট্র্যাক করে তারা সিরিয়াতে চলে গেছে, সেখানেও আমরা খবর পেয়েছি যে 30-40 জন তারা ওখানে গেছে। অতি সম্প্রতি ফিলিপাইন্সের ঘটনায় 3 জন বাংলাদেশি জড়িত আছে বলে এটা জানা গেছে। সুতরাং এটা পরিষ্কার যেটা রাজনৈতিক দিক যেরকম আছে একইভাবে একটা আদর্শগত দিক আছে, এবং আমি মনে করি যে এই গুলশান যে ক্যাফেটেরিয়া ক্যাফে হামলাতে যেটা সব থেকে বড় জিনিস বাংলাদেশে হয়েছে যে জনগণের মধ্যে একটা বিরাট ঐক্য সৃষ্টি হয়েছে যে এই ধরনের জঙ্গি মতবাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং তার সব থেকে বলিষ্ঠ উদাহরণ যেসব এইসব জঙ্গি যারা প্রাণ হারিয়েছে তাদের মাতা পিতারাই তাদেরকে অস্বীকার করেছেন তাদের মৃতদেহ গ্রহণ করার জন্য এবং কোন ধরনের ধর্মীয় সৎকার ছাড়াই তাদেরকে তাদেরকে মানে সমাহিত করা হয়েছে। যা যা পরিষ্কার হয়েছে যে জাতি এর পিছনে নেই এবং এই ধরনের জঙ্গিবাদ আমরা সম্পূর্ণভাবে এটাকে প্রত্যাখ্যান করছি।
অধ্যাপক দেলওয়ার হোসেন
জি ধন্যবাদ। আসলে ইসরায়েলি যে বক্তব্য রেখেছেন আমি ওনার সাথে একমত, উনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। এই প্রশ্ন দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা সার্বিকভাবে এই হোলি আর্টিজানের এই ঘটনা এবং ঘটনার পরবর্তী যে বাস্তবতা সেটা আমরা হয়তো বুঝতে পারবো। তবে এখানে আমি যেটি বলতে চাই যে প্রথমত যেমন এখানে যে প্রশ্নটা ছিল শেষের যে প্রশ্নটা এর সঙ্গে যে আন্তর্জাতিক শক্তি বা আন্তর্জাতিক কোন নেটওয়ার্কের যোগাযোগ ছিল কিনা, তো এটা কিন্তু আসলে এই সন্ত্রাসবাদ বা এই যে জঙ্গিবাদ বা যেটাকে আমরা বলছি যে সহিংস উগ্রবাদ যেভাবে আমরা বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করছি, বা কথা হচ্ছে যে এই শক্তিগুলো কিন্তু অতীতেও ছিল, বাট এই এখন আমরা দেখছি যে এগুলো অনেক বেশি বৈশ্বিক একটা প্রেক্ষাপটে বা বৈশ্বিক একটা সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করে। তো সেদিক থেকে মানে এই এই যারা বাংলাদেশের ভেতরে যে শক্তিগুলো দীর্ঘদিন ধরে তারা শক্তি সঞ্চয় করে বা এক ধরনের প্রভাব বিস্তার করছিল তাদের সাথে হয়তোবা কৌশিক পর্যায়ে বিশেষ করে মতাদর্শিক ভাবে আমরা জানি যে এর একটা প্রভাব সব দেশে আছে। তো এই এই এইরকম একটা সংযোগ হয়তো সারা দেশ সারা বিশ্বে কিন্তু আমরা দেখছি। আজকে যে লন্ডনে যে আক্রমণ গুলো হচ্ছে বা প্যারিসে যে আক্রমণ হচ্ছে কিংবা ভারতে যে আক্রমণ হয়েছে বা পাকিস্তানে, সব দেশে কিন্তু আমরা দেখছি যে এটি কি অনেকটাই একই সূত্রে কাঁথা। ফলে এখানে মানে মানে হোলি আর্টিজানের ঘটনাটাকে হয়তো আমরা মানে মূলত আমাদের এখানকার যে স্থানীয় যে শক্তি তাদের তাদেরই একটা সাংগঠনিক একটা রূপ, বা তারপরেও আমরা হয়তো তার মতাদর্শিক ভাবে হয়তো এক ধরনের প্রভাবের বিষয়টা আমরা হয়তো খেয়াল করতে পারি। তবে তবে আমি মনে করি যে এই এই বিষয়টি যতটা না আদর্শিক হিসেবে প্রকাশ করার চেষ্টা করা হয় তার চেয়ে বেশি হচ্ছে এই যে রাজনৈতিক। কারণ আজকে আপনার আমরা যে 9/11 এর পর থেকে ঘটনাগুলো দেখি সেই ঘটনাগুলো কিন্তু আপনার যে প্রেক্ষাপটে তৈরি হয়েছে, আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান এবং আমাদের দেশেও যদি আমরা আক্রমণগুলো দেখি যে এই যে হোলি আর্টিজানের আক্রমণটার পর পর আরো কিছু আক্রমণ হোক এবং সে আক্রমণগুলোর ধরন কিন্তু সম্পূর্ণ ভিন্ন, আবার তারপর আমরা দেখছি যে আক্রমণের টার্গেট আক্রমণের ধরন পাল্টে গিয়েছে। ফলে এখানে একটা অবশ্যই একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা মানে স্থানীয় ভাবে এবং আন্তর্জাতিক ভাবে কানেক্টেড হয় এবং সেটাকে হয়তো বা খুবই ইয়েভাবে আমরা হয়তো বলি যে অনেক সময় যে ষড়যন্ত্র, কিন্তু ষড়যন্ত্রের বড় বিষয় হচ্ছে যে একটা অবশ্যই এটা একটি নেতিবাচক রাজনৈতিক উদ্দেশ্য, বা সেই সেই রাজনৈতিক দিকটাই কিন্তু এখানে মুখ্য, যে কারণে আমরা দেখি যে আক্রমণটা কখনো
কিন্তু পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে এটাও দেখেছি যে আইসিসে যোগ দিয়েছে এমন কিছু বাংলাদেশি তরুণ এই ঘটনার কৃতিত্ব দাবি করছে সিরিয়াতে বসে, তো সেটাও তো ঠিক কথা নাকি?
জি না না সেটাই, আমরা তো আসলে এটা এটা নিয়ে যেমন হয়তো অকাট্য প্রমাণ মানে যদি অকাট্য প্রমাণে আসেন বা যে কনক্রিট এভিডেন্স আসেন সেখানে আমরা হয়তো দেখছি না, বাট এমনিতে আপনার আজকাল যে অনলাইন যেটা রেডিকালাইজেশন হচ্ছে অনলাইনে আপনার যেভাবে প্রভাবিত করা হচ্ছে তো এটা এটা এটার এবং দাবিগুলো কিন্তু এই যে ওয়েবসাইটটা আপনার সাইট নামক যে ওয়েবসাইট থেকে সবসময় এই দাবিগুলো করছেন, যেটা শুধু বাংলাদেশে না অন্যান্য দেশেও করছে, আবার আপনি যেটা বললেন যে সিরিয়াতে যারা গিয়েছে তারাও বলছে, তো এই পুরো বিষয়টাই কিন্তু একটা খুব জটিল এবং এটাকে ঠিক মানে উড়িয়ে দেওয়া যায় না, আবার এটা তাদের কথা গ্রহণ করার মানে সুযোগ খুবই সীমিত। কারণ আপনার এই এটাই হচ্ছে বর্তমান বিশ্বের যে টেরোরিজমের একটা মানে মূল যে বৈশিষ্ট্য, যে এটা এটা এত বেশি বৈশ্বিক, এত বেশি ইন্টারকানেক্টেড যে এটাকে আপনার মানে কোন একটা পার্টিকুলার মানে পার্টিকুলার শক্তি যে করছে তারাই করছে সেটা আমরা বলতে পারছি না। তো আমরা এই প্রভাবটাকে আমরা হয়তো বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারি।
জি জনাব শাফকাত মুনির,
সেটা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, এবং আমার যে দুজন প্যানেলিস্ট আছেন, আমার তো দুজনই আমার খুব শ্রদ্ধেয়, তারা খুবই সুন্দর ভাবে দুজনই বিশ্লেষণ করে বলেছেন যে পুরো বিষয়টি। আমি শুধু এটুকু যোগ করতে চাই এর সাথে, তা হলো যে বর্তমান যুগে অধ্যাপক দেলোয়ার হোসেন যেটা বললেন, সব আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সব ধরনের স্বরূপই কিন্তু ইন্টারকানেক্টেড, এবং আমাদের যেটা এখন বিশেষভাবে দেখা প্রয়োজন, আমরা হোলি আর্টিজান বেকারির হামলার প্রথম বার্ষিকীর একদম প্রাককালে আমরা বসে কথা বলছি, যেটা আমাদের বিশেষভাবে এখন দেখা প্রয়োজন যে সমস্যাটি যাতে মূলে আমরা পৌঁছতে পারি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে একটি নির্ভুল অভিযোগপত্র দাখিল করা হবে, আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে নির্ভুল একটি অভিযোগপত্র দাখিল করা হবে, কিন্তু এর পিছনে যে পৃষ্ঠপোষক কারা ছিল, মূল ষড়যন্ত্রকারী কারা ছিল, তাদেরকে খুঁজে বের করাটা খুবই প্রয়োজন। এবং তার পাশাপাশি আরেকটা প্রয়োজন, একটি জাতীয় পর্যায়ে একটি এনকোয়ারি কমিশন গঠন করে এর থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করলাম, গত এক বছরে আমরা হোলি বেকারি হামলা করে কি কি শিক্ষা গ্রহণ করেছি, এবং সামনে কিভাবে আমরা এই ধরনের হামলা প্রতিহত করতে পারি সেটা আমাদের বিশেষভাবে দেখা দরকার।
ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে আজমির হাসান কনক। হ্যালো।
হ্যালো, আমি আজমির হাসান কনক বলছি ঢাকা থেকে। দেখুন, বিভিন্ন কারণে বাংলাদেশের প্রতি কিন্তু বিদেশিদের নির্ভরতা বাড়ছে, যার সুফল আমরা পাচ্ছি। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর থেকে কিন্তু বিদেশিদের নিরাপত্তা প্রশ্নে একটা সংকট সৃষ্টি হয়েছে। ব্যবসা বাণিজ্য, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বিদেশিদের আস্থা ফেরাতে সরকারের কিছু সতর্কতামূলক কর্মকাণ্ড আমরা দেখেছি, কিন্তু তারপরেও কি মনে হয়, এই এক বছরে বিদেশিরা কি নিরাপত্তা ইস্যুতে সরকারের কর্মকাণ্ডে আশ্বস্ত হয়েছেন? মানে বাংলাদেশে আসার ক্ষেত্রে তাদের যে অনীহা ছিল সেটা কি কাটছে, বা যদি পুরোপুরি না কেটে থাকে তাহলে সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নিলে দ্রুত তাদের এই অনীহা কাটবে? আরেকটি প্রশ্ন করছি, হোলি আর্টিজানের হামলা মামলায় এখনো কোনো চার্জশিট কিন্তু দেয়া হয়নি, যদিও গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন যে খুব শীঘ্রই চার্জশিট দেয়া হবে। তো এরকম একটা ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা যা কিনা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল, তার চার্জশিট দিতে এত সময় লাগছে কেন? এক বছর যদি লাগে শুধু চার্জশিট দিতে, তাহলে এই ইস্যুর আইনের দিক থেকে এর ভবিষ্যৎটা কি? ধন্যবাদ।
কাছে যাচ্ছি যে নিরাপত্তার ইস্যুতে সরকারের কর্মকাণ্ডে যে আশ্বস্ত হওয়ার কি কোনো কারণ আছে এখন বিদেশিদের, এবং তারা কি ধরনের উদ্যোগ নিলে বিদেশিরা অনেক বেশি নিরাপদ বোধ করবেন?
আমাকে বলছেন?
জি
ইশফাক বলছি।
জি
হ্যাঁ, তো এক নম্বর হচ্ছে সরকারের যেসব পদক্ষেপে আমার মনে হয় বিশেষ করে জাপানিজ যারা ছিল তারা যথেষ্ট আশ্বস্ত হয়ে তারা দেশে ফিরে আসছেন, এবং বিভিন্ন প্রকল্প আমাদের এখন জাপানিজরা সেখানে আছে, তাদের প্রকল্প তারা ঠিকভাবেই চলছে। আমাদের পদ্মা ব্রিজ সেটা এগিয়ে যাচ্ছে, রূপপুরে আমাদের রাশিয়ার সাথে আমাদের একটা বিরাট সম্পর্ক আছে, সেখানেও কাজ এগিয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় ইউরোপিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিম ইউরোপের কিছু কিছু দেশের এখনো হয়তো অ্যাপারেন্টলি আমি যা দেখছি যে রাস্তাঘাটে তাদের চলাচলের ক্ষেত্রে তাদের ওই যে অ্যাডভাইজারি গুলো ইস্যু করছে, তারা এখনো নিজেদেরকে সেফ মনে করছে না, এবং এর কিছুটা ইকোনমিক ইম্প্যাক্ট আমি গুলশান এলাকায় দেখতে পাচ্ছি। অনেক বাসা তারা, অনেক ফ্যামিলি তারা নিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে এটা আশ্বস্ত করা উচিত যে বাংলাদেশে একটা ঘটনা কে নিয়ে যে ধরনের অ্যাডভাইজারি, ওয়ার্নিং এন্ড অল দিস থিংস এম্বাসি থেকে দিচ্ছে, আমার মনে হয় এটা একটু ওভার রিয়াকশন আমি বলবো। আর আমরাও এই যে রাস্তাঘাটে চেকিং এর নামে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মোর অফ হ্যারাসমেন্ট বা যানজট সৃষ্টি করা, এগুলো না করে কিভাবে আমরা আমাদের নীরবে আমাদের সিকিউরিটি ইয়েগুলো অ্যাপারেটাস গুলো আরো শক্তিশালী করে তাদের আমাদের সার্ভেলেন্স নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমাদের মনে হয় অনেক কিছু করার আছে। এবার আমি এটা বলতে চাই যে যেটা আবার বলবো যে বাংলাদেশের জনগণ তথা সরকার এবং বৃহৎ রাজনৈতিক দলগুলো, বৃহৎ ক্ষুদ্র সব রাজনৈতিক দলগুলোই একসঙ্গে তারা পরিষ্কার বলেছে যে এই ধরনের কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা প্রতিহত করব। তবে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে আইডিওলজিক্যাল যে ক্ষেত্রটা সেখানে কিন্তু এখনো ইন্টিগ্রেশন চলছে এবং মাঝে মাঝে আমাদের কিছু কিছু তরুণ এবং বর্তমানে বেশ উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা তাদের ভাষায় যেটাকে হিজরত করা অর্থাৎ সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে হয় বিদেশে চলে যাচ্ছে এইসব ইয়েতে অথবা দেশে কোথাও লুকিয়ে কিছু কর্মকাণ্ড করছে। যেটা আমাদের আমি একটু কথা বলে দিই যে আমাদের আশার বাড়ি হচ্ছে সমগ্র বিশ্ব আজকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং বিশেষ করে আজকে অথবা গতকাল বোধহয় প্রপারলি যখন ডিক্লারেশন আসছে যে আইসিস এর মানে সোকল খিলাফত এবং খিলাফ খলিফা প্রদানকারী এর দুজনই আজকে তাদের নিশ্চিহ্ন মুখে, সেখানে কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ ইফেক্ট হবে। যার যেমন ওসামা বিন লাদেনের হত্যা আল কায়দাকে একটা আর মাথার চারা দিয়ে উঠতে দেয়নি, একইভাবে আইসিস এবং তার ভাবাপন্ন যেসব সংগ্রাম এগুলো আমার মনে হয় অচিরেই তার একটা ভাটার টান আমরা সেটা লক্ষ্য করতে পারবো বিশ্বে এবং বাংলাদেশে তো বটেই।
জি শাফকাত মুনির, বিদেশিদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশে আপনি কি মনে করেন? বিশেষ করে একটা ক্ষেত্রে জানতে চাইছি, কারণ জাপানিরা এটার সঙ্গে যুক্ত ছিলেন এবং জাপানিদের একটা বড় প্রকল্প বাংলাদেশে হবার কথা, সেটা হলো মেট্রো রেল ঢাকার। তো আপনি কি মনে করছেন?
জি অবশ্যই, হলি আর্টিজান বেকারিতে যখন হামলাটি সংঘটিত হলো এটা বাংলাদেশের সবার জন্য একটা বিশাল বড় ধাক্কা ছিল, একটা শকিং একটা ইনসিডেন্ট ছিল। এবং যেহেতু বিপুল সংখ্যক জাপানি নাগরিক, ইতালীয় নাগরিক সেখানে নিহত হয়েছিলেন, অবশ্যই এই দুটা দেশের নাগরিকের মধ্যে বিশেষ একটা ভীতি সঞ্চার হয়েছিল। তবে আমার মনে হয় আমি এটুকু বলতে পারি যে গত এক বছরে আমরা বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করেছি এবং যেই একটা লস অফ কনফিডেন্স হয়েছিল গত বছর জুলাই মাসে বা যেটা তার পরবর্তী দু তিন মাস আমরা দেখেছি যে রেস্টুরেন্ট গুলো খালি ছিল, ক্যাফে গুলো খালি ছিল, বিদেশিতে ঢাকায় আসার ব্যাপারে অনেক প্রশ্ন ছিল, সেগুলো কিন্তু আমরা অনেকাংশে কাটিয়ে উঠেছি। এটার একটা প্রধান কারণ হলো যে পরম করুণা আমার অশেষ কল্যাণে গত এক বছরে বাংলাদেশে হোলি বেকারির মতো ও ধরনের স্কেলে কোন সন্ত্রাসী হামলা সংঘটিত হয়নি। দেশের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে বৈকি, বাট সে ধরনের কোন বড় জঙ্গি হামলা কিন্তু আমরা দেখিনি গত এক বছরে। এবং এটা নিঃসন্দেহে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা বাহিনী যে একটি সাফল্য আমি বলবো যে আমরা এই ধরনের বড় একটি হামলাকে আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি, যদিও বিভিন্ন সময় বিভিন্ন প্লট কিন্তু এসেছে এবং অন্যান্য হামলা হয়েছে, বাট খুব বড় কিছু ঘটেনি। আমাদেরকে ব্যাপারে এখন সচেষ্ট থাকতে হবে যাতে আমরা বিদেশি নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে তাদের মনে আবার কনফিডেন্স তৈরি করতে পারি এবং যে ক্ষেত্রটা আমরা গেইন করেছি গত এক বছরে সেটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং কোনোভাবেই যাতে ঢাকায় এবং ঢাকা অন্য কোথাও হোলি বেকারি হামলার মতো কোনো বড় সন্ত্রাসী হামলা আবার না ঘটতে পারে সেজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।
জি অধ্যাপক দেলবার হোসেন, আপনার কাছে ওই আজমির হোসেন হাসান কনকের প্রশ্নের দ্বিতীয় অংশটা জানার ছিল যে চার্জশিট দিতে এত সময় লাগার তো কথা নয়, যদিও আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে নিখুঁত একটা অভিযোগপত্র দায়ের করার জন্যই সময় নেওয়া হচ্ছে, কিন্তু সেটা কতখানি যুক্তিযুক্ত বলে আপনার কাছে মনে হয় অধ্যাপক দেলবার হোসেন?
জি এটি আসলে আইনি প্রক্রিয়ার বিষয়, তবে আমরা তো আসলে বাংলাদেশ তো এই ধরনের আক্রমণ কখনোই স্বীকার হয়নি, কারণ হোলি আর্টিজানকে আমরা বলি বা বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই বলে যে এটাকে এটা হচ্ছে বাংলাদেশের 9/11। বাংলাদেশের 9/11 এর মতো একটি ঘটনা, সেই ঘটনাটাকে যদি আপনার চার্জশিট বা এটার যে এটা এটার যে তদন্তের বিষয়টা কিন্তু যথেষ্ট মানে কনফিডেন্ট হওয়ার পরেই কিন্তু এটার ব্যাপারে মানে চার্জশিট দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমাদের আমরা যেমন আজকে এই এই উপলক্ষে কিন্তু আমরা যেমন আমাদের কাউন্টার টেরিজম ইউনিটের যে প্রধান মনিরুল ইসলাম বা আরো অনেকে বলছেন যে পাঁচজন অভিযুক্তকে তারা খুঁজছেন এখনো, ওই পাঁচজনের কয়েকজনকে তারা ধরতে পারলে তখন হয়তো চার্জশিটটা আসবে। আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি মানে শেষ পর্যায়ে আছে এবং সেখানে হয়তো বা আইনি অনেক জটিলতা আছে এবং বাংলাদেশে আমরা জানি যে আইনি প্রক্রিয়া অনেক সময় অনেক কারণেই মানে ডিলে হয়। তবে এই এই মামলাটি অত্যন্ত মানে চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ এবং এটি যেমন চার্জশিট দ্রুত দেওয়া জরুরি, আবার একটি নির্ভুল চার্জশিট দেওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। আমার মনে হয় যে কিছুটা সাবধানতা অবলম্বন করা হচ্ছে, তবে আমি মনে করি যত দ্রুত দেওয়া যাবে সেটি ভালো, তাতে করে হয়তো মানুষের এক আস্থাটা বাড়বে।
জি, শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা কলিং শো, জি বলুন 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 বলুন,
এই যে আইনি প্রক্রিয়া যে আমাদের বাংলাদেশে একটা বিরাট দুর্বলতা, এবং শুধুমাত্র এই হোলি আর্টিজান নয়, এর আগে দেখুন আপনার অনেকগুলো ব্লগার হত্যাকাণ্ডের এবং কোন কোন ক্ষেত্রে যথেষ্ট তাদের অগ্রগতি সত্ত্বেও কিন্তু আমরা এই ইউনো এই কোনোভাবে যে কোনোভাবে হোক এগুলো স্টল্ড হয়ে আছে, এবং বিশেষ করে প্রথম রাজীব হত্যাকাণ্ড সেটা সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও কিন্তু আইন যে মানে তার যদি ইমপ্লিমেন্টেশন না হয়, তার যদি কার্যকর না হয়, তাহলে কিন্তু জনমনে একটা সন্দেহ থেকে যায়। এবং ইনফ্যাক্ট এই আমরা এও জানি যে অনেক অ্যারেস্ট হওয়ার পরেও প্রায় 150 জন মতো ইউনো জঙ্গি তারা আইনের থাক ফোকর দিয়ে বেইল নিয়ে বেরিয়ে গেছে। এটা শুধুমাত্র আমাদের যে অস্বস্তির কারণ তাই নয়, আইন প্রয়োগকারী সংস্থার জন্য এটা একটা ডিমোরালাইজিং ফ্যাক্টর। তারা মনে করে যে অনেক কষ্ট করে একটাকে ধরলাম, তারপরে সে বেরিয়ে গেল। এটা যেন আমাদের নজরে রাখেন সবাই, এটি আমি আশা করব।
অবশ্যই শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা কল ইন শো আলাপন শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের কাছে টেলিফোন নাম্বার হচ্ছে প্রশ্ন পাঠানোর 2026193062। আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। গত বছর 1 জুলাই হলি আর্টিসনে যে ভয়ঙ্কর রক্তক্ষয়ী ঘটনা ঘটে গেছে, দেখতে দেখতে তার 1 বছর পূর্ণ হলো। এই হামলার সঙ্গে যুক্ত যারা তারা অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। প্রশ্ন হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্ররা উগ্রপন্থার দিকে ঝুঁকছিল মাত্র 1 বছর আগে, এবং সে সময় দেশ বেশ সরব ছিল, হঠাৎই সবকিছু নীরব এবং শুনশান, তাহলে কি ধরে নেব সমস্ত জঙ্গি সমস্যার সমাধান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে হয়ে গেছে, তাই সমস্ত পর্যায় থেকে বিশেষ করে সরকারি পর্যায় থেকে সবাই নীরব? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই 1 বছর আগের যে এত বড় একটা ধাক্কা যা বাংলাদেশকে দিয়েছিল এই হলি আর্টিসনের ঘটনা, আমরা কি সমস্ত ঘটনার ধাক্কা এখনো সামলে উঠতে পেরেছি? প্যানেলকে আমার প্রশ্ন। ধন্যবাদ।
ধন্যবাদ শ্রাবণী সুর। আপনার প্রশ্নের উত্তর নেয়ার আগে আমরা আরেকজন শ্রোতা আছেন চট্টগ্রাম থেকে, সালাউদ্দিন, তার প্রশ্নটিও নিয়ে নিচ্ছি। হ্যালো।
বাংলাদেশের চট্টগ্রাম থেকে সালাউদ্দিন বলছি। গত কয়েক বছর ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদের তামামা আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আরব দেশ হয়ে তা এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এবং সর্বশেষ বাংলাদেশও এর থেকে রক্ষা পায়নি। বিভিন্ন জঙ্গি সংগঠনের নামেও তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকায় তা বিস্তার লাভ করে আসছে। আমরা দেখতে পাই গত বছরের 1 জুলাই অভিজাত এলাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিবাদ বা সন্ত্রাসের যে ভয়াবহ রূপ, আজ 1 বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে এই জঙ্গিবাদ এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো থামেনি কিংবা এর নির্মূল করা যায়নি। তাই তো প্রতিনিয়ত আমরা দেখতে পাই বাংলাদেশে হয় জঙ্গি আস্তানার সন্ধান মিলছে, আর না হয় জঙ্গি ধরা পড়ছে। তো আমার প্রশ্ন হলো, এই জঙ্গিবাদ এবং এই জঙ্গি কিংবা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত উঠতি তরুণ কিংবা এই পথভ্রষ্ট লোকজনদেরকে যদি আমরা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং এই পথভ্রষ্ট নীতি থেকে ফিরিয়ে আনার জন্য জনগণকে সচেতনতা করার জন্য আমার মনে হয় সরকারের আরো জরুরি পদক্ষেপ নেওয়া সমীচীন নয় কি?
হ্যাঁ, ধন্যবাদ সালাউদ্দিন। আমাদের সরাসরি লাইনে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে আরেকজন আছেন, আকবর হায়দার কিরণ। হ্যালো।
আমি আকবর হায়দার কিরণ, নিউ ইয়র্ক থেকে।
জি বলুন।
আজকে যে বিষয়টা বলে আলাপনের জন্য, আমাদের বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত একটা কলঙ্কজনক অধ্যায়ের মানে বর্ষপূর্তির ঠিক প্রাককালে করছেন, তো অনেক ধন্যবাদ এই বিষয়টি নির্বাচন করার জন্য। আসলে এই যে হলি আর্টিজান নামটা শুনতে কত ভালো লাগে, তাই না? কিন্তু সেখানে যে কলঙ্ক রচিত হয়েছে আমাদের দেশের, মানে এটা অভূতপূর্ব। তো আশা করছি ভবিষ্যতে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি হবে না, এবং আমাদের যে যুব সমাজ, আমাদের দেশের সরকার এবং সবকিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা চেতনার মানে উদ্ভব হবে, যাতে আমরা জাতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের লজ্জার শিকার যেন না হই। তো আশা করছি সরকার এই ক্ষেত্রে সরকার খুব মনোযোগী হবেন, এবং যারা আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম তারাও মানে এইসব কাজ থেকে নিজের বিরত রাখবেন। আসলে আমার কোনো প্রশ্ন নেই, আমার কনসার্নটা জানাবার জন্য এই ফোন করলাম। অনেক ধন্যবাদ।
না, অনেক ধন্যবাদ আকবর হায়দার কিরণ। আমরাও আশা করছি যে একটা নিরাপদ এবং শান্তিময় বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য তো অবশ্যই। তো আমাদের জি ধন্যবাদ। শ্রাবণী সুর একটা প্রশ্ন করেছিলেন যে সমস্ত জঙ্গি সমস্যার সমাধান কি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হয়ে গেছে এবং সবাই খুব শান্ত মনে হচ্ছে। অধ্যাপক দেলওয়ার হোসেন,
না আসলে বিষয়টা তো সেভাবে আমরা দেখতে পারি না, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক বিশেষ করে হোলি আর্টিজান ঘটনার পর থেকে প্রাইভেট ইউনিভার্সিটি সাথে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে যে জঙ্গি বা জঙ্গি বা উগ্রবাদের যে একটা প্রভাব সে বিষয়টি সামনে চলে আসে। তো এটি এটি এটিকে আসলে মানে আমরা আমরা কিন্তু বলছি না যে আমরা খুব মানে তৃপ্তির মধ্যে আছি বা আমরা খুব নিরাপদ অবস্থায় আছি, কারণ সমস্যাটিকে আমরা বাংলাদেশ সরকার এবং জনগণ সব পর্যায়ে কিন্তু সেটিকে আমরা প্রতিনিয়তই আমরা ডিল করছি। তবে এটা ঠিক যে এই ঘটনার ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে সমাধানের ক্ষেত্রে চেয়ে সমস্যার ক্ষেত্র হিসাবে কিন্তু সামনে উঠে আসছে, এবং সেই কারণে কিন্তু আমরা দ্রুত লক্ষ্য করলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলো কাউন্টার টেরোরিজম বা জঙ্গিবাদ বিরোধী অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেখানে অনেক ধরনের পরিবর্তন এসেছে এবং সেখানে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, এবং যেটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেমন কাজ করছে এবং বাইরেও সেই কাজগুলো হচ্ছে। ফলে মানে জঙ্গি দমনের যে একটা দীর্ঘমেয়াদী একটা বিষয় আছে যে আক্রান্ত জঙ্গি তো আসলে একটা অপারেশনাল ড্রাইভ দিয়ে জঙ্গি দমন করা যায় না, জঙ্গিবাদ যেটি আসলে অনেক বেশি মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক এবং চিন্তার জায়গাতে সেটিকে অ্যাড্রেস করতে হলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কাজ করতে হবে, সংস্কৃতির মধ্যে কাজ করতে হবে, রাজনীতির ভেতরে কাজ করতে হবে। তো সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেহেতু বাংলাদেশে ব্যাপকভাবে প্রসার ঘটেছে এবং অন্যান্য শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এই যারা তরুণ প্রজন্ম যারা যেখানে অত্যন্ত স্বাধীন এবং উচ্ছল থাকেন তাদেরকে প্রভাবিত করাটা অনেক সহজ এবং তাদের ব্যাপারে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি, এবং সেই কাজটি কিন্তু আমাদের করতে হবে এবং সেটি করা হচ্ছে। আমার মনে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা তাদের এই এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি এই সমস্ত আক্রমণের শিকার হয়েছে বা এই প্রভাবের শিকার হয়েছে, তারা আমার মনে হয় এগুলো নিয়ে কাজ করছেন। আমার মনে হয় যে এটি মানে জঙ্গিবাদের সমাধান হয়ে গেছে এইরকম আবার কোনো কারণ নেই, এটি জঙ্গিবাদী আক্রমণ হয়তো আমরা প্রতিহত করতে পারছি সাময়িকভাবে, কিন্তু এটি একটি সমস্যা হিসেবে কিন্তু রয়ে গেছে এবং সেটিকে আমাদের ক্রমাগত আমরা আমাদের প্রচেষ্টার ফলে কিন্তু সেটি আস্তে আস্তে হয়তো একদিন সমাজ থেকে হয়তো অনেকটাই নির্মূল হবে, কিন্তু আমরা সবাই মিলেই বেসরকারি বিশ্ববিদ্যালয় বলুন বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে যে সার্বিকভাবে জঙ্গিবাদ নিয়ে যে সরকার সহ যারা কাজ করছে তাদের মধ্যে একটি অ্যাক্টর, ফলে সবাই মিলেই কিন্তু কাজ করতে হবে। আমার মনে হয় না যে জঙ্গিবাদ মুক্ত হয়ে পড়েছে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এগুলো দমন করে ফেলেছে বিষয়টি সেরকম না।
ইয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী,
আচ্ছা আমার অবশ্য গ্রহণের পর থেকে আজ কি 13 বছর ধরে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, সেই জন্য যখনই এই ধরনের প্রশ্ন উঠে আমি মানে যেটা কিছু বলা উচিত। এক নম্বর কথা হচ্ছে যে প্রথম যখন ওই ব্লগারদের বিরুদ্ধে যখন ইয়ে চলছিল তখন একটা বিশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িত ছিল এবং পরে প্রমাণ হয়েছে যে ওখানে একটা সেল গড়ে উঠেছিল সকলের দৃষ্টির অগোচরে, এবং এটাও সত্যি যে প্রথম দিকে যেমন একদম প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছিলাম জেএনবির সময়ে অধিকাংশই কিন্তু মাদ্রাসা কমি মাদ্রাসা অথবা সম্পূর্ণরূপে অশিক্ষিত জনগোষ্ঠী থেকে তারা তাদের টার্গেট রিক্রুট করেছিল। একইভাবে এই পরবর্তী পর্যায়ে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু তারা অরাজনৈতিক একটা পরিমণ্ডলে ছিল তাদেরকে এই একটি রাজনৈতিক মতাদর্শ আমি বলবো রাজনৈতিক প্লাস আদর্শগত যে ইয়েটা তাদেরকে ইন্ডাক্ট করা হয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বুয়েট বাংলাদেশের সমস্ত মানে ইয়েতেও আমরা তারা রিক্রুট করেছে এবং প্রশিক্ষিত সেনা অফিসার থেকে নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার পরিবার সহ তারা দেশ ছেড়ে চলে গেছে সিরিয়ার পথে, সেগুলো আমরা দেখেছি। সুতরাং ইট ইজ অ্যাক্রস দি বোর্ড একটা ইন্ডক্ট্রিনেশন হয়েছে। তবে আমি যেসব পদক্ষেপ নেওয়া হওয়া উচিত সেগুলো কিছু কিছু নেওয়া হয়েছে, যেটা প্রফেসর দেলওয়ার বললেন যে আমাদের আরো বেশি করে সংস্কৃতি চর্চা, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি ছেলেদের মধ্যে বোঝানো, এগুলো একটা প্রচেষ্টা চলছে। আবার এটাও এই যে ধর্মীয় যারা চিন্তাবিদ তাদেরকে জড়ো করার জন্য, এদের মধ্যে একটা ইয়ে আগ্রহ সৃষ্টি করার জন্য এই ধরনের সরকারি প্রচেষ্টা হয়েছে। কিছু আপনার ইসলামের আলোকে যে এই যে জঙ্গিবাদ যে একদম গ্রহণযোগ্য নয় এবং এটা যে আসলেই ইসলাম বিরোধী, এই ধরনের কিছু প্রচার পুস্তিকা সরকারের তরফ থেকে র‍্যাব বিশেষ করে একটা সুন্দর পুস্তিকা বের করেছিল। কিন্তু দুঃখজনকভাবে যেটা সত্যি যে মানে যেভাবে আমরা পুলিশ অ্যাকশন যেভাবে আমরা ভিজিবল এবং স্ট্রং ভাবে নিচ্ছি তার পিছনে অনেক কিছু খরচ করছি, যে আদর্শগত যে সংগ্রাম আমরা কাউন্টার নেরেটিভ বলি সেখানে কিন্তু যথেষ্ট সময় এবং আমাদের আর্থিক যে ইয়েটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু এখন এখনো হচ্ছে না। এমনকি যেমন ধরুন আজকেও আমি একটা ঢাকার খুব সম্ভ্রান্ত একটা এলাকায় একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলাম এবং সেখানে ফতোয়াতে ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে ব্লা ব্লা, এই যে এগুলো থেকে আমরা সরে আসার এই যে মানসিকতা এটা এই জায়গাটা এখনো
আমাদের হাতে খুব কম সময় আছে, সেজন্য আমাদের খুব দ্রুতই শেষ করতে হবে। শাফকাত ইলাহি সরি শাফকাত মনির, আপনি এর সঙ্গে কিছু যোগ করবেন?
আমি শুধু এটুকুই যোগ করতে চাই যে কাউন্টার ন্যারেটিভ এর বিষয়টিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য দিতে হবে। আভিযানিক পদক্ষেপের অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু দিনের শেষে এটি একটি আদর্শিক লড়াই, তাই আদর্শকে মোকাবেলা করতে গেলে আমাদের নতুন একটি আদর্শ, একটি সঠিক আদর্শ যুব সমাজের সামনে উপস্থাপন করতে হবে। শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সিঙ্গেল আউট করা উচিত নয়। এখানে যেটা বললেন সমস্যাটি ব্যাপক, সমস্যাটি সমাজের সর্বস্তরে রয়েছে, আমাদের সবাইকে একযোগ করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেটাকে ইংরেজিতে সোশ্যাল রেজিলিয়েন্স বলা হয়।
জি, আমরা এখন শুনবো আমাদের বাংলাদেশের একজন আইনজীবী, তিনি কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, দিলরুবা শারমিনের প্রতিক্রিয়া শোনা যাক।
আমার নাম দিলরুবা শারমিন, আমি বাংলাদেশ থেকে বলছিলাম, আমি পেশা আইনজীবী। আমি হলি আর্টিজানের ঘটনা নিয়ে একটু বলতে চাচ্ছি। আমি গিয়েছিলাম 79 নাম্বার রোডে গুলশান 2 এ হলি আর্টিজানে। আমার মূলত উদ্দেশ্য ছিল দুটি, একটি হচ্ছে যে 1 জুলাই আসছে হলি আর্টিজানের সেই নৃশংস হত্যা দিবস, হত্যা যজ্ঞের দিবস, আমাদের যে স্বজন বন্ধুজন যা চলে গিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে, আর একটি উদ্দেশ্য ছিল যে আগামী 1 জুলাই উপলক্ষে এখানে প্রশাসনিক ভাবে কোন শ্রদ্ধা জ্ঞাপন করার কোন সুযোগ হয়েছে কিনা এটাও জানা। আমি একটি লেখা লিখেছি সেটার রেফারেন্স টানতে গিয়ে, তো সেখানে গিয়ে দেখলাম যে না, এটি সিলগালা করা আছে এবং এখানে কাউকে ঢুকতে দেয় না। পাশাপাশি কিছু সাংবাদিকরা ছিলেন, তারাও একটু আমার সাথে উষ্মা প্রকাশ করলেন যে দেখেন কোন রিপোর্টও করতে পারছি না আমরা, কারণ একটা বছর হতে চললো, এতগুলো মানুষ নৃশংস হত্যা হলো, এত চমৎকার একটা জায়গা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল ছিল কেন, এবং অতি কাছেই ছিল আপনার থানা এবং সেখানে কেন বিশেষ ফোর্স ছিল না, এত ভিভিআইপি জোনে এবং এইরকম একটি জায়গায় মাত্র 5-6 জন সন্ত্রাসী অস্ত্রধারী ঢুকলো কেমন করে? কারণ আমি তো জানি হলি আর্টিজানে ঢুকতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা পার হয়ে যেতে হয়, আমি 2-4 বার গিয়েছি। আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে পুলিশের, প্রশাসনের, রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। কিছু সন্ত্রাসীরা মারা গেল সেখানেই শেষ না, কোন মামলা কারো হত্যার মাঝ দিয়ে শেষ হয় না। এই ধরনের আক্রমণ কেন হয়েছিল, কারা করেছিল, এর পিছনে কে ছিল এবং তারা যে আবার কোথাও করবে না বা করছে না এমন কোন নিরাপত্তা নেই। গত 6 মাসে আমার কাছে যত বাইরের ডেলিগেট এসেছেন, গত মাসে বা 2 মাস আগে আমি তাদের কাজ বুঝিয়ে দিচ্ছিলাম, তখন তারা ভুলে যায়নি 1 বছর আগের ঘটনা। তারা ঠিক আমাকে এই প্রশ্নটি করেছিল যে তোমাদের সেই বিচারের কি অবস্থা, কোনো বিচার হয়েছে, কোনো ক্লু পাওয়া গিয়েছে? তখন আমার খুব লজ্জা করে যে সেই জায়গা আমরা দেখাতে পারি কিন্তু আসলে বিচার হয়েছে কিনা বা বিচার করতে পারলাম কিনা বা আমরা কোনো খোঁজার চেষ্টা করেছি কিনা আদৌ, যে এর পিছনে কি কারণ, কেন এই আক্রমণ চলেছিল, কে করেছিল সেটা মুখ্য না, কেন করেছিল। এবং আমি এখনো মনে করি সরকারের অবশ্যই এটা খুব জোর দেওয়া উচিত, প্রশাসনের জোর দেওয়া উচিত, এবং এই হত্যাকাণ্ডে একটি সিম্বল, এই সিম্বলকে কেন্দ্র করে সরকার যদি সত্যি জনমানুষের সরকার হয় তাকে অবশ্যই এই তদন্ত করতেই হবে।
ধন্যবাদ। এ বিষয়ে কারো কোনো মন্তব্য আছে জনাব ইশফাক ইলাহি, আপনার আপনার কোনো মন্তব্য আছে?
জি, আমি আমি যেটা আগেই বলেছিলাম, শুধুমাত্র হলি আর্টিজান নয়, তার আগে থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে অনেক ক্ষেত্রে হাতে নাতে অপরাধী ধৃত হয়েছে, কিন্তু সেগুলোর বিচার হয়নি। যেগুলো বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাই, যার মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যার যার যাবজ্জীবন হয়েছে সে সেখানে যাক, যে সেটা ভোগ করুক। একইভাবে আমি ওই কাউন্টার ন্যারেটিভস এর কথা আবার বলবো, যে আমাদের নিজেদেরকে তারা যে বিশ্ব দেখাতে চায়, যে বিশ্বের স্বপ্ন আমাদের ইউথকে দেখাতে চায়, তার থেকে বেটার স্বপ্ন আমাদেরকে দেখাতে হবে। এবং সেটা জাতিগতভাবে রাজনৈতিক সমস্ত মতাদর্শের ঊর্ধ্বে উঠে জাতিগতভাবে আমাদেরকে তাদের সামনে তুলে ধরতে হবে, যে এই আমার বাংলাদেশ, এই আমি তোমাকে দিচ্ছি, যে যে স্বপ্ন তারা দিচ্ছে সেটার পরিণতি ওই আইসিসের মসুলের মসজিদ ধ্বংসের পরিণতিটাই হবে। তো এই যে আমাদের এটা যদি আমরা সবাইকে মিলে কাজ করতে হবে, আমি আই ফুলি এগ্রি উইথ এই যে আমাদের অ্যাডভোকেট ম্যাডাম যা বললেন।
হ্যাঁ নিশ্চয়ই, আর কারো কোনো প্রতিক্রিয়া? শফকাত মুনির কিছু বলবেন?
বলি আতিজান না, সবগুলো জঙ্গি হামলা যা ঘটেছে গত দু বছরে বা গত তিন বছরে সবগুলোর একদম মূলে আমাদের পৌঁছতে হবে। আমি বুঝতে পারছি যে শ্রোতা অত্যন্ত বিক্ষুব্ধ, উনি বেশ কিছু প্রসঙ্গে অবতারণা করেছেন, এবং আমাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে যদি কোনো সফলতা থাকে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমাদের দূর করতে হবে। এবং আমি আবারও সামাজিক প্রতিরোধের কথা বলতে চাই, আবারও কাউন্টার ন্যারেটিভের কথা বলতে চাই। এবং আমাদের সাথে এই সাথে এটাও মনে রাখতে হবে যে একটি সফল জঙ্গি হামলার অনুপস্থিতি কিন্তু জঙ্গিবাদের হুমকির অনুপস্থিতি নয়। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তার অর্থ এই নয় যে জঙ্গিবাদের হুমকি নেই। জঙ্গিবাদের হুমকি আছে এবং প্রতিনিয়ত আমাদেরকে এটা মোকাবেলা করছে।
জি নিশ্চয়ই। ফেসবুক লাইভে লাইভ নয় ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, বলেছেন যে এই হামলার মাধ্যমে জঙ্গি সন্ত্রাসীরা তাদের সক্ষমতার দিকটি ভালোভাবে উন্মোচিত করেছে, সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতার পরিমাণও এই হামলা স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছে, কিন্তু গোয়েন্দার ব্যর্থতাকে পেছনে ফেলে সরকার জঙ্গিদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তা কিছুটা বিতর্কিত হলেও আমি বলব প্রশংসনীয়। শুধু একটি বিষয় সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া যায়নি, সেটি হলো সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে জঙ্গি বিরোধী জাতীয় ঐক্য তৈরি করার কাজটি সরকার করতে পারেননি এখনো পর্যন্ত। অধ্যাপক দেলওয়ার হোসেন।
জি, আসলে বিষয়টা আমরা দেখি এক ধরনের রাজনৈতিক জঙ্গিবাদ এমন একটি বিষয় এবং জঙ্গিরা এমন একটি শক্তি যাদের বিরুদ্ধে আসলে ঘটা করে রাজনৈতিক ঐক্যের কিন্তু বিষয় নেই। এটি আসলে কিন্তু সামাজিকভাবে রাজনৈতিকভাবে যেকোনো রাজনৈতিক দল যারা যারা স্বচ্ছ বা যারা আপনার স্বাভাবিক রাজনীতি করেন তারা কিন্তু কেউই জঙ্গিবাদকে প্রশ্রয় দেন না বা জঙ্গিবাদের পক্ষে কথা বলার সুযোগ নেই। ফলে এরকম কিন্তু একটা ঐক্য হয়ে আছে বলা যায়, কিন্তু রাজনৈতিক ভাবে আমাদের দেশে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সেখানে ঠিক রাজনৈতিক দলগুলো একমঞ্চে এসে জঙ্গিবাদীদের বিরুদ্ধে বলবেন সেটি আমরা আশা করতে পারি না। আবার একই সঙ্গে এগুলোর খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনার জঙ্গিবাদীদের বিরুদ্ধে এইভাবে একটা প্ল্যাটফর্মে আসলে জঙ্গিবাদীরা আরো বেশি তারা মনে করবে যে তারা অনেক বেশি সফল, এটি আমি ব্যক্তিগত মনে করি। তবে জঙ্গিবাদকে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যক্তি তাদের নিজস্ব অবস্থান থেকে যখন এটি ঘৃণা করেন এবং প্রত্যাখ্যান করেন সেটি কিন্তু এক ধরনের মতৈক্য এবং সেটি অত্যন্ত জরুরি, এবং আমার মনে হয় সেটি বাংলাদেশে কিছুটা হলেও আছে এবং কাজ করছে।
জি, আমাদের আরো আরো একজন প্রশ্নকর্তা আছেন। হ্যালো, ওয়াশিংটন ডিসি থেকে তারেক মেহেদি। হ্যালো।
হ্যালো, আমি তারেক মেহেদি ওয়াশিংটন ডিসি থেকে বলছি। গুলশানে হলি আর্টিজান বেকারিতে আসলে জঙ্গি হামলার করুণ ঘটনা 2016 পহেলা জুলাইতে, কিন্তু আমরা দেখেছি যে এটাই আসলে প্রথম নয়, শুরুটা হয়েছিল আরো বেশ কয়েক বছর আগে আব্দুর রহমান শায়েক থেকে আর শুরু, তারপর বাংলা ভাই, এরপর থেকে চলছেই। আজকের অনুষ্ঠানের অতিথি প্যানেলের কাছে আমার প্রশ্ন হলো যে এসব ঘটনার পরেও বর্তমান সরকার বা নাগরিক মহলে কি ধরনের নিরাপত্তা সতর্কতা মেনে চলা হচ্ছে? ধন্যবাদ।
ধন্যবাদ। নিরাপত্তা সতর্কতা সম্পর্কে খুব সংক্ষেপে যদি শফকাত মুনির একটু বলেন।
সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নিরাপত্তা সতর্কতা বাড়ানোর জন্য, কিন্তু আমার মনে হয় আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন যাতে করে এই ধরনের হামলাকে ভবিষ্যতে সম্পূর্ণভাবে মোকাবেলা করা যায় এবং জনগণের মধ্যে এক ধরনের পূর্ণ সচেতনতা তৈরি করা যায় যাতে সমগ্র দেশ এবং সমাজ ব্যবস্থা এই হুমকি মোকাবেলা করতে পারে।
জি, খুব সংক্ষেপে জনাব ইশফাক ইলাহি।
হ্যাঁ, এখানে ধরুন আপনার ফিজিক্যাল সিকিউরিটির জন্য তো শত শত সিসিটিভি ক্যামেরা সারা শহর জুড়ে লাগানো হয়েছে,
বিভিন্ন ইনস্টিটিউশন এমনকি ধরুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে আমরা আগে একটা খোলামেলা পরিবেশ ছিল সেখানে আমরা নানান ধরনের সিকিউরিটি মেজার সিকিউরিটি ক্যামেরা বসিয়েছি, কিন্তু এর ফলে হচ্ছে কি আরেকটা যেটা কাউন্টার প্রোডাক্টিভ সেটা হচ্ছে যে যে জঙ্গিরা যে চায় যে আমাদের সমাজ এই নিরাপত্তা বলয়ের ভিতরে আসতে পিসতে বেঁধে ফেলি সেটাই তো তারা চাচ্ছে, কিন্তু এই এই ট্র্যাপে আমরা যদি পড়ি তাহলে কোন এক তো মানে আমাদের সম্পদ অত্যন্ত সীমিত এবং দুই নম্বর হচ্ছে যে আমরা তো আসলে তাদের জালেই পাড়া দিচ্ছি। আমাদের যেটা দরকার যে একটা ব্যালেন্স করা, যেটা আমি বারবার বলছি যে ফিজিক্যাল সিকিউরিটি তো থাকবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরকে আমাদের জীবনকে
ধারণাটা এটা অনেকটাই তো ধারণাগত বিষয় এবং সেটা আশা করি ক্রমাগত আমরা যদি এই জঙ্গিবাদকে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী উভয় ভাবে যদি আমরা মোকাবেলা করি তাহলে হয়তো এটা থেকে আমরা মুক্ত হবো। এবং তবে কাউন্টার ন্যারেটিভ শুধু না, আমাদের যে ন্যারেটিভটা আছে জাতি হিসেবে বা সেই যে আমাদের যে একটা উদার একটা সমাজের যে বিষয় সেটি যেন আমরা চর্চা করি এবং সেটি চর্চা করলে কিন্তু আপনার জঙ্গিবাদীদের ন্যারেটিভটা ব্যর্থ হবে।
জি ধন্যবাদ অধ্যাপক দেলওয়ার হোসেন, ধন্যবাদ এয়ার কমান্ডার ইসফাক এলাহি চৌধুরী, ধন্যবাদ জনাব শাফকাত মুনির। আলাপন অনুষ্ঠানের এই সংকলন এখানেই বন্ধ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।